ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের রিপোর্ট এবং বাংলাদেশ, তাছাড়াও রয়েছে আমির খসরুর রিপোর্ট এবং আরও রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট। তবে আপনারা সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। তিউনিশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে ভূমধ্যসাগরীয় উপকূলের একটি হোটেলের কাছে সন্ত্রাসী আক্রমণে অন্তত 27 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা সৌসে শহরে ইম্পেরিয়াল মারহাবা হোটেলের কাছে সমুদ্র সৈকতে গুলি চালায়। তিউনিশিয়া ইউরোপ এবং উত্তর আফ্রিকার পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী ওই হামলার জবাব দেয় এবং ওই ঘটনায় অন্তত এক বন্দুকধারী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউই আক্রমণের দায়িত্ব স্বীকার করেনি। তিউনিশিয়ার বোর্দো মিউজিয়ামে ইসলামিক জঙ্গি বন্দুকধারীরা বিদেশি একটি পর্যটক দলের উপরে হামলা চালিয়ে হত্যা করার পর মার্চ মাস থেকে তিউনিশিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিউনিশিয়ায় এর আগে বহু বছর এ ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাঁদ গ্যাস ফ্যাক্টরির হামলাকে সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছেন। দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণে একজন নিহত হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলের লিওন শহরের অদূরে আক্রমণটি ঘটে। শিরশ্ছেদ করা একটি মস্তক গ্যাস ফ্যাক্টরির গেটে গাঁথা অবস্থায় পাওয়া যায়। ওই মস্তকের সঙ্গে আরবি ভাষায় লেখা একটি পতাকা ও ব্যানারও ছিল। মিস্টার ওলাঁদ বলেন, এটা যে সন্ত্রাসী হামলা তাতে কোনো সন্দেহ নেই। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকেই তিনি ওই মন্তব্য করেন। ফ্রান্স শুক্রবার সন্ত্রাসী আক্রমণের তদন্ত শুরু করেছে। কুয়েতের রাজধানীতে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইএস জঙ্গি দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ, যারা নিজেদেরকে নাজদ প্রভিন্স নাম দিয়েছে, তারা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। শুক্রবার জুমার নামাজের মধ্যেই মসজিদ ভর্তি মানুষের মাঝে ওই বিস্ফোরণটি ঘটে। নাজদ প্রভিন্স দল বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের দুটি শিয়া মসজিদেই তারা মারাত্মক ধরনের আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে 2014 সালের মানবাধিকার পরিস্থিতির তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রচারিত ওই প্রতিবেদনে মানবাধিকার সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের যে সকল মানবাধিকার সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অনলাইন ও মিডিয়ার উপর বিধিনিষেধ, শ্রমিকদের নাজুক কর্মপরিবেশ এবং তাদের অধিকার বঞ্চিত হওয়ার ঘটনাসমূহ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনে প্রতিবেদনটি উপস্থাপন করেন, যাতে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর উপর নিয়ন্ত্রণ রক্ষায় ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, এছাড়াও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে দেয়া হয়েছে দায় মুক্তি। প্রতিবেদনে অন্যান্য মানবাধিকার সমস্যাগুলোর উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও অন্যান্য অন্যায়, সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি, খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও আটক, দুর্বল বিচারিক সক্ষমতা ও স্বাধীনতা এবং বিচারের আগে দীর্ঘ সময় ধরে আটক রাখা। দেশে রাজনৈতিক উদ্দেশ্যে ও অন্তর্দলীয় সহিংসতা গুরুতর সমস্যা রয়ে গেছে বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করতে বাধা দেওয়া হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশে মালয়েশিয়া বাংলাদেশ থেকে 3 বছরে 15 লাখ জনশক্তি নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। ঢাকায় পাওয়া খবরে জানা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত চাষাবাদের কাজের জন্য এই শ্রমিকদের নেওয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জায়েদ হামিদি মালয়েশিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 17 জুলাই এর পরপরই ঢাকায় এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ থেকে যে জনশক্তি এই দফায় নেওয়া হবে তারা হবে নতুন, তবে তাদের প্রশিক্ষণ কাজ সম্পন্ন করতে হবে বাংলাদেশে, যাতে তারা আধা দক্ষ শ্রমিকে পরিণত হয়ে ওই দেশে যান। ওই দেশে অবৈধভাবে প্রবেশকারীদের আর নেওয়া হবে না এবং তাদের দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নতুন যে শ্রমিকদের নেওয়া হবে তাদের জন্য বিমা, বসবাসের ব্যবস্থা এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বেতন প্রদানের যাবতীয় শর্ত পালন করা হবে। জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আমেরিকার 50টি রাজ্যে সমকামীদের মধ্যে বিবাহ সুপ্রিম কোর্ট আইনসঙ্গত করেছে। সমকামী অধিকার আন্দোলনে এ হচ্ছে যুগান্তকারী এক সাফল্য। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা দুদেশের ছিটমহলগুলোতে দুদেশের প্রতিনিধি দল আগামী 6 থেকে 16 জুলাই যৌথ সমীক্ষা চালাবে। সমীক্ষার মাধ্যমে ছিটমহলের বাসিন্দাদের কারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চান সে বিষয়ে মতামত নেওয়া হবে। বিস্তারিত শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের পাঠানো রিপোর্টে।
ছিটমহলবাসীদের প্রকৃত বাসস্থান কোথায়, কোন দেশের ঠিকানা হবে তা ছিটমহলের বাসিন্দাদের কাছ থেকে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে চ্যাংরাবান্ধায় দুদেশের ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। বৈঠকে বাংলাদেশের তরফে 16 জন প্রতিনিধি অংশ নেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আনারুল ইসলাম সহ কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী জেলার জেলাশাসকরা বৈঠকে সামিল হয়েছিলেন। ভারতের পক্ষে রাজ্যের কোচবিহার জেলার জেলাশাসক ছাড়াও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা অংশগ্রহণ করেন। 31 জুলাই এর মাঝরাত থেকে আনুষ্ঠানিকভাবে ছিটমহলগুলি হস্তান্তরিত হবে। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
25 এপ্রিল ভূমিকম্পের বিধ্বস্ত নেপালের পরিকাঠামো পুনর্গঠনের আর্থিক সাহায্যের কথা আলোচনা করতে বৃহস্পতিবার কাঠমান্ডুতে দেশের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠকে বসছেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও অন্যান্য কয়েকটি দেশের প্রতিনিধিরা। ভারত ছাড়াও বৈঠকে নানা অঙ্কের সাহায্যের কথা জানিয়েছে চীন, জাপান ও যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে আমাদের প্রতিনিধি গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
ভূমিকম্পের পরে পরেই ভারত 6,360 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছিল নেপালের জন্য। কাঠমান্ডুর বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আরও 6,360 কোটি টাকার সাহায্যের কথা জানালেন। এছাড়া চীন দিচ্ছে 3,042 কোটি টাকার সাহায্য, জাপান 1,638 কোটি টাকা ও মার্কিন যুক্তরাষ্ট্র 819 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছে। কৈরালার হিসেবে নেপালের পুনর্গঠনে দরকার মোট 42,612 কোটি টাকা। সাহায্য দেবার ব্যাপারে একটা চাপা প্রতিযোগিতা রয়েছে চীন আর ভারতের মধ্যে। এ যাবৎ অবশ্য ভারত অনেকটাই এগিয়ে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সাউথ ক্যারোলাইনার স্টেট সেনেটর ক্লেমেন্টা পিঙ্কনের শেষকৃত্য অনুষ্ঠানে প্রশস্তি বাণী পাঠ করবেন। গত সপ্তাহে একটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ গির্জায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে 9 জনের সঙ্গে তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার বিকেলে চার্লসটনের ইমানুয়েল AME চার্চ থেকে রেভারেন্ড পিঙ্কনের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত 5 বছর ধরে তিনি ওই গির্জার প্যাস্টর ছিলেন। বুধবার সাউথ ক্যারোলাইনার প্রশাসন ভবনে হাজার হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। সোমালিয়ায় শুক্রবার ইসলামিক জঙ্গি দল আল শাবাব দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে এবং আফ্রিকান ইউনিয়নের 70 জনেরও বেশি সেনাকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে ভোরের দিকে হামলাকারীরা সেনাঘাটির প্রধান ফটকে গাড়ি ভর্তি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর পর বুরুন্ডির সেনাদের ওপরে গুলি চালায়। সেনা ছাউনিটি লেগো শহরে অবস্থিত। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যেমনটি বিশ্ব সংবাদে শুনছিলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ 2014 সালের বিশ্বব্যাপী যে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপরও আলোকপাত করা হয়। এ সম্পর্কে মানবাধিকার কর্মী এলিনা খানের মন্তব্য সহ ঢাকা থেকে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন জহুরুল আলম।
এতে মূল যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেগুলো সম্পর্কে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও আইনজীবী এলিনা খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,
বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি খুবই বেশি আশঙ্কিত যেটা নিয়ে, সেটা হচ্ছে যে আগে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হতো সেটা তো বিচার হতোই না, আমরা তার সেই লাশগুলোকে চোখে দেখতে পারতাম, কিন্তু এখন গুম যে হয়ে যাচ্ছে সেই গুমটা আরো বেশি আমার কাছে মনে হচ্ছে অশনি সংকেত যে দেশের মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে তার কোনো হদিস আমরা পাচ্ছি না। এটা আমার কাছে মনে হচ্ছে যে হিউম্যান রাইটস এর বড় ব্যাপক ভাবে একটা একটা হুমকির সম্মুখীন। আর একই সঙ্গে আমি মনে করি হ্যাঁ, প্রেসের যে বিষয়টা সেটা স্বীকার করুক না করুক, এর মাঝখানে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল প্রেসের যারা সম্পাদক আছে তাদের মাঝখানে, আমরা দেখেছিলাম এক পক্ষ এখানেও এগুলো গ্রুপিং হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি আমি যেটা মনে করছি যে হিউম্যান রাইটস এর যে ভায়োলেশনের কথা বলা হয়েছে অবশ্যই তার প্রত্যেকটা সেক্টরে যেগুলো উল্লেখ করা হয়েছে ভায়োলেশন হয়েছে বা হচ্ছে এখন, এটা প্রতিকার করা সরকারি দায়িত্ব। এই কারণে যে দায়মুক্তি যেমন দিয়ে দিয়েছে সরকারের জুডিশিয়াল বিচার পরিবর্তে যে হত্যাকাণ্ড বলেন, প্রেসের যে হস্তক্ষেপ বলেন, এটা যদি বা দায়মুক্তি বলেন, এটা যদি রাখা হয় ভবিষ্যতে এটা যে বুমেরাং এই সরকারের প্রতি হয়ে যাবে না তা কিন্তু বলা যায় না। সুতরাং এমন কোনো কাজ সরকারের করা উচিত না যে কাজটি শুধু সরকারকে কেন্দ্র করে সেই সময়টাকে চিন্তা করে সে কাজটা করা উচিত না, কারণ ভবিষ্যতে আরো হিউম্যান রাইটস ভায়োলেশন হতে পারে, এই হতে পারে সেখান থেকে যেহেতু বের হয়ে আসতে পারে মানুষ বা যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা গুমের শিকার হচ্ছে তারা যেন বিচার পেতে পারে সেই জায়গাগুলোতে অবস্থান রাখার জন্য আমার মনে হয় যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি এক কথায় বলতে চাই যে যতগুলো সেক্টর এখানে উল্লেখ করেছে আসলে হিউম্যান রাইটস বিষয়ের ভায়োলেশন।
তিনি বলেন, প্রতিবেদনে দেশের নারীরা যে বৈষম্যের শিকার হওয়া অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে তার প্রতিকারের বিষয়টি সরকারকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। শিশু বিবাহ এবং জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনা একটি বিশেষ সমস্যা হিসেবে অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করার বিষয়টিও বাংলাদেশের মানবাধিকার সমস্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে এলিনা খান মনে করেন। তিনি বলেন, শিশু পাচার, শিশু শ্রম এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে যে উল্লেখ করা হয়েছে তাও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বর্ডার গার্ডের একজন সদস্যকে গত সপ্তাহে মিয়ানমার আটক করার পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং এ নিয়ে বাংলাদেশের মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই বর্ডার গার্ড নায়েক রাজ্জাক গতকাল মুক্তি পেয়েছেন, কিন্তু বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। এখন ঢাকায় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর সঙ্গে আজকের ওয়াশিংটন স্টুডিও থেকে সরাসরি কথা বলছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বাংলাদেশের বর্ডার গার্ডের সদস্যকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে আপনি কি ঠিক কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। গত এক সপ্তাহ বেশি সময় ধরেই আমাদের সমগ্র জাতির দৃষ্টি নিবদ্ধ ছিল এই নায়েক রাজ্জাকের অপহরণের ঘটনার উপর, এবং বিশেষ করে ঘটনার অপহরণ তো হয়েছিল, তারপরে তাকে যেভাবে তার ছবি হাত করা পড়া অবস্থায় তার ছবি এবং কিছু আহত অবস্থায় তার ছবি পত্রিকায়, মায়ানমারের পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক সংযোগের মাধ্যমে যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছেই যথেষ্ট একটা লজ্জাজনক আমি বলবো ঘটনা হিসেবে আমরা বিবেচনা করেছি, এবং সরকারও এটাকে অত্যন্ত দ্রুততার সাথে এটা পদক্ষেপগুলো নিয়েছেন, এবং সর্বশেষ যে সংবাদ এসেছে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে এবং সে তার বাংলাদেশে ফিরে এসেছে, এবং উচ্চ পর্যায়ে যে আলোচনা চলেছে তাতে আমার মনে হয়েছে যে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব এটা ফেলবে না। তবে এটা যে ঘন ঘন এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমাদের নিরাপত্তার প্রতি একটা আমি বলবো যে আশঙ্কা। কারণ এই বাংলাদেশ মায়ানমার সীমান্তটা প্রায় 400 কিলোমিটার এবং অত্যন্ত জঙ্গল এবং পাহাড় পর্বত এখানে আছে। তাছাড়া নাফ নদীর মধ্য দিয়ে যে সীমানাটা গিয়েছে সেখানে যদিও বর্ডারটি 1984 সাল থেকেই আমাদের ডিমার্কেটেড হয়ে গেছে, চিহ্নিতকরণ হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গা আছে যেখানে যেকোনো সময় একটা ঘটনা ঘটতে পারে।
জি, 2014 সালে
দেখেছেন যে ইয়াবা এবং মানব পাচার নিয়ে এখানে একটা বিরাট সংকট রয়েছে, তার সাথে যোগ হয়েছে আপনার এই রোহিঙ্গা সমস্যা, যার ফলে আমার মনে হয় এখানে নিরাপত্তা ব্যবস্থার আমাদের অনেক নজর দিতে হবে।
জি, 2014 সালে মিজানুর রহমান বলে বাংলাদেশের একজন সীমান্তরক্ষীকে হত্যার অভিযোগ উঠেছিল মিয়ানমারের বিরুদ্ধে, মরদেহ তারা হস্তান্তর করেছিল বাংলাদেশের কাছে। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তের তাহলে সামগ্রিক চিত্রটা কিরকম, কতখানি সাংঘর্ষিক?
সাংঘর্ষিক যেটা আমি বললাম যে সীমান্ত তো ডিমার্কেটেড করাই আছে, সীমান্ত চিহ্নিত করা আছে, কিন্তু যেহেতু এটা গভীর জঙ্গলাকীর্ণ এবং পাহাড় পর্বত ভিতর দিয়ে সীমান্ত গিয়েছে, সুতরাং ম্যাপে আমাদের সীমানা নির্ধারণ করা হলেও অন দ্য গ্রাউন্ড যেখানে অ্যাকচুয়ালি আমাদের যখন এই ধরনের সীমান্ত হয় তখন অনেক সময় একে অপরকে ইয়ে করা হয় যে আমরা সীমান্ত ক্রস করেছি অথবা সীমান্তে লঙ্ঘন করেছি। তাছাড়াও আপনারা জানেন যে এই সীমান্তটি এখন একটা দীর্ঘদিন থেকে ক্ষুদ্রাস্ত এবং আপনার মাদক দ্রব্যের একটা চোরাচালানের পথ হিসেবে ব্যবহার হয়েছে, এবং এতে অভিযোগ হয়েছে যে উভয় দেশেরই খুবই প্রভাবশালী ব্যক্তিরা এর পিছনে জড়িত আছেন। সুতরাং যখন এসব জিনিস ঘটে তখন এসব জায়গায় এসব ইয়েতে একটা
নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ও মিয়ানমার কি ধরনের যৌথ পদক্ষেপ নিতে পারে?
আমি মনে করি যে আমাদের সীমান্তটিকে অনেক বেশি আমাদের নজর দেওয়া উচিত, যেটা আমরা বাংলাদেশ ভারত সীমান্তের ক্ষেত্রে করেছি যে আমাদের যৌথ পেট্রোল এবং নিজেদের মধ্যে সংবাদের আদান প্রদান এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান যেভাবে বাংলাদেশ ভারত সীমান্তে হয়েছে একইভাবে মায়ানমারের সঙ্গে আমাদের হওয়া উচিত। কিন্তু আপনারা জানেন যে মায়ানমার সরকার দীর্ঘদিন যাবৎ একটা পলিসি তাদের ছিল যে বাইরের সাথে তাদের সংযোগ যত প্রায় বিচ্ছিন্নই ছিল, এখন ধীরে ধীরে তারা ওপেন আপ করছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের যোগাযোগ অত্যন্ত সীমিত। আপনি অবাক হবেন যে আমাদের এত এত কাছে প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমাদের না আছে কোনো নৌ যোগাযোগ, না আছে কোনো স্থল যোগাযোগ, না আছে কোনো বিমান যোগাযোগ, যার ফলে আমরা যাকে বলি ডিস্টেন্স নেইবার, তারা কাছে থেকেও আমাদের দূরে। কিন্তু এখন আমাদের বাংলাদেশ সরকারের যেহেতু আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমাদের এগিয়ে যাচ্ছি, মায়ানমার আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিবেশী, এবং আমার মনে হয় মায়ানমারও বুঝতে পেরেছে যে বাংলাদেশ তার জন্য একটা ইম্পর্টেন্ট প্রতিবেশী এবং তার সাথে সম্পর্কের উন্নয়ন করা উচিত। যদিও রোহিঙ্গাদের এটা একটা ইস্যু আছে এবং অনেক সময় বলা হয় অতীত হয়েছে অবশ্য যে রোহিঙ্গাদের এই তাদের যে করুণ অবস্থাকে ক্যাপিটালাইজ করে করুণ অবস্থার উপরে ভিত্তি করে কিছু কিছু উগ্র সংগঠন তাদের ব্যবহার করতে পারে, তো সেটা আমাদের কড়া নজরে রাখতে হবে।
অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশে মাদক দ্রব্যের ব্যবহার বাড়ছে, শুধুমাত্র ইয়াবার ব্যবহারই বেড়েছে গত কয়েক বছরে কয়েক গুণ। এমনই এক পরিস্থিতিতে আজ শুক্রবার বাংলাদেশে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সরকারি ও বেসরকারি সংগঠনগুলো দিবসটি পালন করেছে। বাংলাদেশে মাদক চোরাচালান এবং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে এ প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা আমির খসরু।
মাদকদ্রব্য গ্রহণের নানা পথ এবং পন্থা রয়েছে। আগের হেরোইন ফেন্সিডিলের সাথে যুক্ত হয়েছে ইয়াবা ট্যাবলেট। সরকারি হিসেবে বলা হচ্ছে গত 5 বছরে মাদকদ্রব্য ইয়াবার ব্যবহার বেড়েছে 4 কোটি থেকে 28 কোটির বেশি, তো অর্থাৎ 7 দিনের বেশি। সাথে সাথে বেড়েছে আটকের সংখ্যাও। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকদ্রব্য আসছে মূলত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যকে অপহরণের কারণে ওই মাদক পাচারকে কেন্দ্র করে ঘটেছিল বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ইয়াবা পাচারের সাথে দুই একজন জনপ্রতিনিধি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,
মিয়ানমার থেকে কিভাবে আছে সেগুলো সেটাও জানেন, সংসদ সদস্য নাম যেভাবে আসছে এগুলোকে যদি প্রমাণ প্রমাণ আমরা পাই।
এদিকে বিশেষজ্ঞগণ বলছেন মাদকদ্রব্য জীবন হরণকারী এবং জীবন বিনাশী, যেমনটি বলছিলেন মনোরোগ বিশেষজ্ঞ এবং মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার মোহিত কামাল।
মাদক নিলে আমরা লক্ষ্য করছি যে বাচ্চা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়, শিশু বয়সে মাদক নিলে তার হরমোন ম্যাচুরেশন যেটা হয়, যেটা তাকে ডেভেলপ করবে, তার সেক্সুয়াল অর্গান গুলো যে ম্যাচিউর করবে, সেই ম্যাচুরেশন ক্ষতিগ্রস্ত হয়। এটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা বিশাল যথেষ্ট ব্যাপার। আলাপ করা ছাড়া কোনো বিকল্প নাই রক্ষা করার জন্য। এটা শুধু যে বাবা মা করবে তা না, শিক্ষক আছে, আড্ডার ছেলে, গল্পের ছেলে সব বলতে পারে।
বিশেষজ্ঞগণ বলছেন মাদকের ভয়াল রাহুগ্রাস থেকে মুক্তির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সামাজিক এবং ব্যক্তি পর্যায়ের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা এখন জরুরি হয়ে পড়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সমাধান বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন মিষ্টি আলুতে। একটি প্রকল্পের সাহায্যে মোজাম্বিকের কৃষকরা ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি আলু ফলিয়েছে। এই বিশেষ প্রজাতির আলু বাচ্চাদের ডায়রিয়া হবার হার অর্ধেকে নামিয়েছে। এই প্রথম কৃষিকাজ নিয়ে একটি প্রকল্প স্বাস্থ্যসেবায় সফল হয়েছে। এ সম্পর্কে স্টিভ বারাগোনার রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শিগুফতা নাসরিন খুইন।
ভিটামিনের অভাবে অনেক মারাত্মক অসুখ, এমনকি রোগ সংক্রমণের মাধ্যমে মৃত্যু হতে পারে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর প্রায় 19 কোটি শিশু ঠিকভাবে ভিটামিন এ পাচ্ছে না। পুষ্টি বিশেষজ্ঞ অ্যানা হার্টফোর্ডের মতে ভিটামিন ট্যাবলেটে এই সমস্যার সাময়িক সমাধান হতে পারে। তিনি বলেন,
It's sort of a band-aid solution to a more fundamental problem, which is people not having access to high-quality diets.
তিনি বলেন, এটা বড় একটা সমস্যাকে কোনো রকম ঠেকিয়ে রাখার মতো। আসল সমস্যা হলো মানুষ ঠিকভাবে পুষ্টিকর খাবার খেতে পারছে না। এ কারণে কৃষি গবেষণা প্রতিষ্ঠান হারভেস্ট প্লাস চাইছে গরিব দেশগুলোতে পুষ্টিকর ফসল ফলাতে, যাতে সেখানকার মানুষ স্বাস্থ্যকর খাবার খেতে পারে। অর্থনীতিবিদ অ্যালান ডিব্রাও বলেন,
If you can do something through agriculture to increase the amount of vitamin A in the diet, you're in much better.
তিনি বলেন, ভিটামিন এ সমৃদ্ধ ফসল ফলিয়ে যদি পুষ্টিহীনতার সমস্যার সমাধান করা যায়, তবে সেটা হবে সেরা সমাধান, কারণ এই ব্যবস্থাটাই টেকসই, দীর্ঘস্থায়ী। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ অ্যালান ডিব্র ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট জার্নালে এই গবেষণা নিয়ে তার লেখা বের করেছেন। হারভেস্ট প্লাসে তার সহ গবেষকরা 2006 সালে মোজাম্বিকের কৃষকদের ভিটামিন এ তে ভরপুর কমলা রঙের মিষ্টি আলু চিনিয়েছিলেন। ডিব্রাও,
About 70% of kids under 5 were vitamin A deficient. So you have this huge need.
তিনি বলেন, প্রায় 70% বেশি শিশু যাদের বয়স 5 বছরের কম, তারা ভিটামিন এর অভাবে ভুগছে। এই সমস্যার নতুন সমাধান খোঁজা খুবই দরকার। মোজাম্বিকের কৃষকরা এর আগে সাদা বা হলুদ মিষ্টি আলু ফলাত, কিন্তু এতে ভিটামিন এর পরিমাণ খুবই কম। অথচ একটা কমলা মিষ্টি আলু খেলে পুরো দিনের ভিটামিন এর প্রয়োজন মিটে যায়। 3 বছরের গবেষণায় দেখা গেছে যেসব গ্রামে কমলা মিষ্টি আলুর চাষ হচ্ছিল, সেখানকার শিশুদের ডায়রিয়া হবার হার বাকি গ্রামগুলোর তুলনায় প্রায় অর্ধেক কমে গেছে। তিন বছরের নিচে শিশুদের মধ্যে তফাৎটা পুরো অর্ধেকের। ডিব্রাও,
ইটস আ বিগ ডিল বিকজ নোবডি হ্যাজ শোন ইন দ্য পাস্ট দ্যাট অ্যান এগ্রিকালচারাল প্রোডাকশন ইন্টারভেনশন,
এটা একটা বিশাল ব্যাপার, কারণ এর আগে কৃষিকাজ দিয়ে স্বাস্থ্যের উন্নয়ন কেউই করে দেখাতে পারেনি। বিশেষজ্ঞরা এখন বলছেন কৃষকদের পুষ্টিকর ফসল ফলাবার তরিকা সেখানেই স্বাস্থ্য সমস্যার সেরা সমাধান। হার্ভেস্ট প্লাস একই পদ্ধতিতে অন্যান্য দেশেও আরও নানা রকম পুষ্টিকর ফসল ফলাচ্ছে, যেমন নাইজেরিয়াতে ভিটামিন এ সমৃদ্ধ কাসাভা, ভারতে আয়রন সমৃদ্ধ বাজরা, আর বাংলাদেশে জিঙ্ক সমৃদ্ধ চাল উৎপাদন করা হচ্ছে।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
তিউনিশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে ভূমধ্যসাগরীয় উপকূলের একটি হোটেলের কাছে সন্ত্রাসী আক্রমণে অন্তত 28 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা সৌসে শহরে ইম্পেরিয়াল মারহাবা হোটেলের কাছে একটি সমুদ্র সৈকতে গুলি চালায়। তিউনিশিয়া ইউরোপ এবং উত্তর আফ্রিকার পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী ওই হামলার জবাব দেয় এবং ওই ঘটনায় অন্তত এক বন্দুকধারী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাঁদ গ্যাস ফ্যাক্টরির হামলাকে সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছেন। দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গ্যাস ফ্যাক্টরির ঘটনার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলের লিওন শহরের অদূরে ঘটনাটি ঘটে। শিরশ্ছেদ করা একটি মস্তক গ্যাস ফ্যাক্টরির গেইটে গাঁথা অবস্থায় পাওয়া যায়। ওই মস্তকের সঙ্গে আরবি ভাষায় লেখা একটি পতাকা বা ব্যানারও ছিল। কুয়েতের রাজধানীতে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 25 জন প্রাণ হারিয়েছেন। আইএস জঙ্গি দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। শুক্রবার জুমার নামাজে মসজিদ ভর্তি মানুষের মাঝেই বিস্ফোরণটি ঘটে। আমেরিকার সুপ্রিম কোর্ট শুক্রবার দেশব্যাপী সমকামীদের মধ্যে বিবাহ বৈধ ঘোষণা করেছে। আমেরিকায় সমকামীদের অধিকার আন্দোলনে এ হচ্ছে যুগান্তকারী বিজয়। এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের সংবিধান সমকামীদের সমান সুরক্ষা প্রদান নিশ্চিত করবে, অর্থাৎ কোনো রাজ্যেই তাদের বিয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। বর্তমানে 36টি রাজ্য এবং ওয়াশিংটনের সমকামীদের মধ্যে বিয়ে বৈধ ছিল। সিরিয়ার সংঘাত পর্যবেক্ষণকারী একটি দল জানিয়েছে যে ইসলামিক স্টেট জঙ্গিরা কোবানি শহরে আক্রমণ চালিয়ে অন্তত 146 জন অসামরিক লোককে হত্যা করেছে। কোবানি শহরটি কুর্দিদের দখলে বৃহস্পতিবার দিনের শুরুতেই সংঘাত শুরু হয়। ওই শহরটি তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত। সোমালিয়ায় শুক্রবার ইসলামিক জঙ্গি দল আল শাবাব দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে এবং আফ্রিকান ইউনিয়নের 70 জনেরও বেশি সেনাকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে ভোরের দিকে হামলাকারীরা সেনাঘাটির প্রধান ফটকে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণটি ঘটায় এবং পরে বুরুন্ডির সেনাদের ওপরে গুলি চালায়। সেনা ছাউনিটি লেগো শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সাউথ ক্যারোলাইনার স্টেট সেনেটর ক্লেমেন্টা পিঙ্কনের শেষকৃত্য অনুষ্ঠানে প্রশস্তি বাণী পাঠ করবেন। গত সপ্তাহে একটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ গির্জায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নজনের সঙ্গে তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার বিকালে চার্লসটন ইমানুয়েল AME চার্চ থেকে রেভারেন্ড পিঙ্কনের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জো গেল। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.